الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک شروتا الحمد لله আবার উপস্থিত হয়েছি ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, দেখতে দেখতে জিল হজের অর্থাৎ এই পবিত্র দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে। খুব কাছেই চলে আসছে আমাদের ঈদুল আজহা। জিল হজ মাসের যে আয়োজন ছিল, জিল হজের চাঁদের 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখ থেকে ঈদের প্রোগ্রামগুলো শুরু হয়ে যায়, সে সুবাদে কিছু পর্ব অর্থাৎ 8-9 পর্ব আপনাদেরকে আমরা উপহার দিতে পারি একটা অনুষ্ঠানের, এবং এর মধ্যেই যতটুকু সম্ভব হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠানে আমারও অনেক কিছু শেখা হয়েছে, আশা করি আপনাদেরও অনেক কিছু জানা এবং শেখার রয়েছিল এই অনুষ্ঠানটিতে। আজকেও চমৎকার একটি দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাবারকতলা। আশা করি কিছু দুর্চিন্তা, কিছু কুমন্ত্রণা, কিছু দ্বিধাদ্বন্দ্বতা আমাদের মতো থেকে দূর হয়ে যাবেন ইনশা আল্লাহ তালা। নবী রহমাত শাফিয়া উম্মাদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3-3 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারকতাল্লাহ ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম। দর্শক, আজকে যে টপিকটি নিয়েছি আলোচনা করার জন্য, কোরবানির উপকারিতা এবং কিছু যুক্তিতর্ক, এই টপিক নেওয়ার পিছনে তো অবশ্যই কোনো কারণ রয়েছে, তাই না? শুধু এখন যেই এই যুক্তিতর্ক তা নয়, শুরু থেকেই কিছু মানুষ, কিছু অজ্ঞ লোক কোরবানি আসলেই বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের তর্ক এর মধ্যে জড়িয়ে যায়। আসুন আজকের এই টপিক ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ আশা করি আপনাদের অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখারও হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কোরবানির সাথে সম্পৃক্ত যৌক্তিক কিছু যুক্তিতর্ক নিয়ে কথা বলতে চাই, যা আপনাদের কানে প্রায় সময় আসে, আপনারা প্রায় সময় শুনেন। যারা সর্বসাধারণ আছি, যখন কোরবানির ব্যাপার নিয়ে কোনো ব্যক্তি যুক্তি দ্বারা করায় বা তাদের কাছে মনে হয় যে কোরবানির কিছু দিক, ক্ষতির দিক রয়েছে, আর এই ক্ষতির দিকটা যখন সর্বসাধারণ কিছু লোক শুনে যারা আলিম নয়, হয়তো তাদের মধ্যে গেঁথে যেতে পারে যে হ্যাঁ, এই দিকটা তো একটু খারাপই দেখা যায়, কিন্তু না, এটা তাদের নাম অন্তর শুধু মানুষের সামনে শো করে যে এই দিকটা ভালো নয়। আজকের প্রোগ্রামে আশা করি এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রতি বছর কোরবানির মৌসুম আসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এক শ্রেণীর মানুষ সক্রিয় হয়ে ওঠেন। তারা সারা বছর একটু চুপচাপ থাকলেও জিল হজ মাস আসতে না আসতেই তাদের কলম চালু হয়ে যায়, কিবোর্ড গরম হয় এবং ফেসবুক ইউটিউবে শুরু হয় জ্ঞানের বন্যা। সারা বছর যদিও বা কোনো বিষয়ে কোনো কথা বলবে না, লেখালেখি করবে না বা ইলিমের চর্চা তাদের কাছে থাকবে না, জিল হজ মাস আসলেই ওই ধরনের লোকগুলো সক্রিয় হয়ে ওঠে। তাদের যুক্তি তর্কগুলো মোটামুটি এরকম, কোরবানি মানে পশু হত্যা, এই টাকা গরিবদের দিলে কত উপকার হতো, এত রক্ত দেখে পরিবেশ নষ্ট হয়, এটা নিছক বর্বরতা, এই ধরনের কথা হয়তো বা আপনারা শুনেছেন যারা শহরে আছেন। কথাগুলো শুনলে মনে হবে তারাই প্রকৃত পশুপ্রেমী এবং সচেতন নাগরিক। তাদের লেখা এমন ধরন, তাদের বলার এমন ধরন, আপনার মনে হবে কি তারাই প্রকৃত পশুপ্রেমী এবং সচেতন নাগরিক, বাকিরা যারা আছে তাদের মধ্যে পশুর প্রতি মানে ভালোবাসাই নেই। কিন্তু ইসলাম কি কম শিক্ষা দিয়েছে পশুর প্রতি ভালোবাসা পোষণ করা, সহানুভূতি দেখানো, তাদেরকে কোরবানির সময় যেন তাদের কষ্ট কম হয়, এই বিষয়গুলো কি ইসলাম কম শিক্ষা দেয়? ঐতিহাসিক কোরবানি এই প্রোগ্রামেও 1-2 পর্বে আমি পশুর প্রতি সহানুভূতি দেখানো এ বিষয় নিয়ে আলোচনা করেছি। দর্শক শ্রোতা, আজকে আমরা তথ্য, উপাত্ত ও যুক্তি দিয়ে এই যুক্তিতর্কগুলো একটু বিশ্লেষণ করব। দেখব আসলে সত্যটা কোথায় লুকিয়ে আছে, তাদের কথায় কি সত্যায়ন করবেন আপনি, নাকি আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করতে চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক। দর্শক শ্রোতা, তাদের প্রথম যুক্তিতর্ক হলো এই টাকা গরিবদের দাও, এই যুক্তিটা শুনতে কিছু মানুষ যৌক্তিক মনে হতে পারে আপনার, কিন্তু একটু থামুন আর একটু ভাবুন, একটু চিন্তা করুন যে তারা বলল কোরবানি আপনার উপরে ওয়াজিব, সেই কোরবানি না করে সেই টাকাটা আপনি গরিবদেরকে দিয়ে দিবেন, শোনা মাত্রই আপনার উৎসাহ চলে আসলো। একটু থামুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, কোরবানির টাকাটা কি আসলে কোনো কালো গহ্বরে চলে যায় নাকি সেটা সরাসরি অর্থনীতিতে প্রবাহিত হয়। আসুন ট্র্যাক করি, পশু কেনার টাকা যায় কৃষকের পকেটে, সেই কৃষক সারা বছর পশুপালন করছে, তার পরিবার সেই উপার্জনে চলে। এখন প্রশ্ন হলো এই কৃষক কি গরিব না? তাহলে কোরবানির টাকা তো গরিবের কাছেই যাচ্ছে সরাসরি, কোনো বেসরকারি সংস্থার অতিরিক্ত অংশ কাটা ছাড়াই আর গোস্তের একটা বড় অংশ তো সরাসরি গরিব মিসকিনদের মাঝেই বন্টন হয়। সারা বছর যারা প্রপার গোস্ত খেতে পারে না, কোরবানির ঈদে তাদের ঘরেও রান্না হয়, এমনটা হয়তো বা আপনার এলাকায়, আপনার আশেপাশে, আপনার সমাজে, আপনার মহল্লায় আপনি দেখছেন যে গরিব ঘরগুলোতে সারা বছর ওইভাবে যেভাবে আমার আপনার ঘরে গোস্ত রান্না করা হয়, তাদের ঘরে হয়তো বা এভাবে হয় না, তারা মাসে, দুই মাসে, তিন মাসে একবার গোস্ত রান্না করে। কিন্তু আল্লাহ তাআলার দয়ায় কোরবানি আসলে প্রত্যেকের ঘরেই মোটামুটি গোস্ত রান্না করা হয়, তার মানে এই কোরবানির ঈদের তাদের ঘরেও রান্না হয় যারা সারা বছরে রান্না করে না, অর্থাৎ গোস্ত রান্না করে না। এই জনকল্যাণমূলক ব্যবস্থা কোনো সরকারি বরাদ্দ ছাড়াই, কোনো বাজেট বরাদ্দ ছাড়াই সক্রিয়ভাবে কার্যকর হয়। কেউ কি এর চেয়ে উত্তম কোনো বিকল্প ব্যবস্থা দেখাতে পারবে? যারা যুক্তি দেয়, যারা তর্ক করে যে এই কোরবানির টাকাটা গরিবদেরকে দিয়ে দেয়া হোক, এটাই সবচাইতে বেটার হবে, এই কথা যারা বলে, তারা কি কখনো এমন দেখেছে একই দিনে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় একই দিনে একই সময় গোস্ত বন্টন হচ্ছে, আর প্রত্যেক গরিব আর ধনী প্রত্যেকের ঘরে গরুর গোস্ত রান্না হচ্ছে, কোরবানির গোস্ত রান্না হচ্ছে, এমন কোনো সংস্থা, এমন কোনো ব্যবস্থাপক আছে কি? নেই। একমাত্র ইসলাম এটা আমাদেরকে দিয়েছে সমাজে, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়েছে, একমাত্র তারাই কোরবানি করবে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, এবং তাদের এই কোরবানির গোস্ত গরিব, দুঃখী, বড়লোক, টাকাওয়ালা, ভাড়াটিয়া, বাড়িওয়ালা, স্থানীয়, অস্থায়ী প্রত্যেকে বন্টন করবে এবং তাদের কাছে পৌঁছে যাবে, তারা খাবে। আর দ্বিতীয় যুক্তি হলো পরিবেশ নষ্ট হয়। কিন্তু তাদের যদি পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সারা বছর যে মিল কারখানা ও খামারগুলোতে লক্ষ লক্ষ পশু জবে হয়, ব্যবসায়িক উদ্দেশ্যে জব হওয়া হাজার হাজার টন বর্জ্য তৈরি হয়, সেটা কি পরিবেশ বান্ধব? এটাতে কি পরিবেশের সুরক্ষা বা এটাতে কি পরিবেশের ওই ক্ষতিটা হয় না যেটা আপনি কোরবানির ক্ষেত্রে উল্লেখ করেছেন? সুতরাং বছরে একবার কোরবানির পশুর এই রক্ত নিয়ে আপত্তি করাটা, পক্ষপাতমূলক ক্ষোভটা একটু রহস্যজনক নয় কি আপনার কাছে? সারা বছর যেখানে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এবং এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা, এমন কোনো জায়গা পাবেন না যে বাড়িতে, যে এলাকাতে গরু লালিত পালিত হচ্ছে না, এবং এমন কোনো বাজার নেই যে বাজারে গরুর গোস্ত বিক্রি হচ্ছে না, মানুষ ক্রয় করছে না, তো সারা বছরের সেই কথাগুলোকে, সেই রক্তকে, বর্জ্যকে আপনি কি বলবেন? আপনার এই যুক্তি শুধু কোরবানিকে কেন্দ্র করে, তো এটাকে রহস্যজনক বলবো না, তো আর কি বলবো। তাদের তৃতীয় যুক্তি, এটা বর্বরতা, অর্থাৎ কোরবানি করা এটা বর্বরতা। দর্শক শ্রোতা, যারা কোরবানিকে বর্বরতা বলে, তাদেরকে একটাই প্রশ্ন করুন, আপনি কি নিরামিষভোজী? দেখেন না তার উত্তরটা কি আসে। যদি বলে হ্যাঁ, তাহলে আপনার প্লেটে আসা শাকসবজিও বর্বরতার শিকার, কারণ সেটাও একটি জীব, শাকসবজিও উৎপাদন হয়, শাকসবজিরও বড় হওয়ার ক্ষমতা আছে, তো সে যে এই শাকসবজিকে কেটে নিয়ে আসলো বা সেটাকে চুলায় রান্না করলো, মরিচ দিল, কাটলো, তো এটাও তো বর্বরতার শিকার। প্রথমে তাকে হত্যা করা হয়েছে, এরপর আপনার প্লেটে পরিবেশন করা হয়েছে। আর যদি বলেন না, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি কি নিরামিষভোজী, যদি বলেন না, তাহলে আপনার প্লেটের মুরগি বা গরুর মাংস কিভাবে আসলো? কোনো জাদুতে প্রতিদিন যে পশু খাচ্ছেন সেটার জন্য কোথাও না কোথাও জবেও হচ্ছে, শুধু সেটা আপনার চোখের সামনে হচ্ছে না বলে স্বস্তিতে আছেন, মনে করছেন আপনার সামনে হয় না, আপনি সপ্তাহে একদিন গরুর গোস্ত কিনছেন, সপ্তাহে একদিন মুরগির গোস্ত কিনছেন, আচ্ছা গোস্ত বাদই দিলাম, যারা একটু অর্থাৎ অর্থ খরচ করতে পারছে না বা একটু গরিবই হতে পারে, সে তো মাছও কিনে, মাছটাও তো কোথাও না কোথাও থেকে আসছে, না হয়তো রান্না হয় প্লেটে কিভাবে করে আসলো। তো এই জন্য তাদের প্রশ্নের উত্তরটা আগে শুনবেন, সে হ্যাঁ বলে নাকি না বলে। কোরবানিতে সেটা দৃশ্যমান হয়, তাই অস্বস্তি বোধ লাগে, এটাকে বলে মানসিক দ্বন্দ্ব, এটা কোনো ক্ষতি নয়, এটাকে বলে মানসিক দ্বন্দ্ব। এখানে আর একটি ছোট্ট কথা আমি আপনাদেরকে বলতে চাই, আজও পর্যন্ত এমন কোনো রিপোর্ট কি আছে কি এর কারণে মানুষ অসুস্থ হয়েছে, বা এর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বা এর কারণে মানুষ মারা গিয়েছে, এমন কোনো রিপোর্ট আছে? আমার মনে হয় আপনি কখনো শোনেনও নাই বা দেখেনও নাই। আমার দেশের যে কালচার রয়েছে, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের আরও সাধুবাদ জানাই আমরা এজন্য যে কোরবানির পরে দুপুরের পর থেকেই সিটি কর্পোরেশনের গাড়িগুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং সিটি কর্পোরেশনের যে কর্মীরা আছে তারা এগুলোকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, পানি ঢালে নিয়ে যায়, এবং এমন জায়গাতে নিয়ে যায় সর্বসাধারণের চোখের আড়ালে। তো সেক্ষেত্রে আপনার এই যুক্তি তর্ক এগুলো আরও একবার চিন্তা করা উচিত। আসুন, বাস্তবিক অর্থনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে কিছু আলোচনা বা কিছু কথা বলার চেষ্টা করি। কোরবানিকে ঘিরে দেশে যে অর্থনৈতিক চক্র তৈরি হয় সেটা কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ভাগ করা যায়। নম্বর এক, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থার সুযোগ থেকে ট্র্যাক করলে দেখব গ্রামের কৃষক সারা বছর পশুপালন করেন, গোবর থেকে গ্যাস ও সার উৎপাদন করেন, পাশাপাশি কর্মীদের জন্য নতুন কর্মস্থল তৈরি হয়, যানবাহন ট্রাক পিক আপ কন্টেনার মুভ করে, পথে পথে টোল ট্যাক্স জমা হয়, ফুয়েল বিক্রি হয়। কোরবানির দিনের পেশাদার কষাই, ছুরি, শান দেয়ার, কারিগর, মাংস প্রস্তুতকারী কর্মী সবাই পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে। পশু চিকিৎসকের উপার্জনও এই মৌসুমে তুলনামূলক বাড়ে। আর চামড়া শিল্প, এটা তো আরও আলাদা একটা শিল্প। দর্শক শ্রোতা, এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে অর্থনৈতিক বিষয়, যে একজন কৃষক পশু লালন পালন করছে, সে খামার করছে, তার কাছে 2-4, 10-20, 30-50 আরও বেশিও গরু আছে। সে লালন পালন যখন কোনো ব্যক্তির কাছে 100 গরু আছে, সেই 100 পশু পালনের জন্য কর্মচারীও রাখছে। এখন শুধু সে শুধু গরুই লালন পালন করছে না, এর সাথে যদি 10 জন কর্মচারী থাকে তো 10টা ফ্যামিলিও সে চালাচ্ছে। এখানে কি অর্থনৈতিক আপডেট হচ্ছে না? এরপরে দেখি, যখন সেটা লালন পালন করার জন্য একজন ডাক্তারও তার পরিচিত রাখতে হয়। 100 গরুর জন্য একজন ডাক্তার তো লাগবেই, কখনো এক একটা গরুর এক একটা সমস্যা, রোগ হয়, একজন ডাক্তারও কিন্তু তার কাজে নিয়োজিত আছে। 10 জন কর্মচারী, একজন ডাক্তার তার কাজে নিয়োজিত। গরুর খাবার কোত্থেকে আসে? সব গরুই যেন ঘাস খায় এমনটা তো নয়। এই গরুর খাবার কেনার জন্য কোনো না কোনো ব্যক্তির কাছে যেতে হয় যারা গরুর খাবার বিক্রি করে। এই দোকানদারও তো চলছে এই খামার দিয়ে, যে ব্যক্তি 100 গরু লালন পালন করছে। এরপরে যখন আপনার এই গরুগুলো বড় হয়, বিক্রি করার উপযুক্ত হয়, তখন সে হাটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, বা কাস্টমার বাড়িতে আসে। যখন বাজারে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিতে হয়, পিক আপ নিতে হয়, ট্রাক নিতে হয়, এগুলোতে নিয়ে যাওয়া আসা। এখন এখান থেকে ট্রাকওয়ালারও তো কিছু ইনকাম হচ্ছে, সেও তো তার দিন মজুরটা এখানে কাজে লাগাতে পারছে, তার সময়টা এখানে ও ব্যবহার করতে পারছে। এই ট্রাক যে তেলে চলে, তেল আলাও তো তেল বিক্রি করতে পারছে। আপনি তো শতটা ভালো দিক খুঁজতে পারেন। ইসলাম তো এটাই শিক্ষা দেয় যে আপনি একটা দোষ না খুঁজে 70টা অজুহাত খুঁজেন। আপনার বিবেক বলছে এটা একটা খারাপ দিক, কিন্তু আমার বিবেক বলছে, আমার ইসলাম বলছে এতে ভালোই ভালো, খারাপের কোনো অংশই নেই এখানে। কিন্তু আপনার বিবেককে আপনি আরেকবার প্রশ্ন করুন যে আপনি কতটুকু সুস্থভাবে বিবেচনা করতে পারছেন। কোরবানির পশুর চামড়া থেকে চামড়াজাত পণ্য তৈরি হয়, আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়, দেশে বৈদেশিক মুদ্রা উপার্জন হয়, মানে পশুর জন্ম থেকে কোরবানি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জীবিকা এই পুরো চেইনের সাথে সরাসরি সংযুক্ত। এটা নিয়ে একটু আগেই আমরা শুনলাম, কোরবানির গোস্ত আত্মীয় প্রতিবেশী এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন হয়, কোনো মধ্যশতভোগী নেই, কোনো ছাড় নেই, সম্পূর্ণ সরাসরি জনকল্যাণমুখী। এডুকেশন সাপোর্ট, এই সেক্টরে অনেকের আয়ত্তে থাকে না, কোরবানির চামড়া দিনী মাদ্রাসা ও জামিয়াগুলোতে দান করা হয়, সেই চামড়া বিক্রির টাকায় কয়েক মাসের খরচ চালানো হয়। মানে কোরবানির সুন্নাত পালন করতে গিয়ে ইসলামিক শিক্ষার বিস্তারে ধারাবাহিকভাবে অবদান রাখছে। এটা একটা অ্যামেজিং চেইন ইফেক্ট। চামড়া মানব সভ্যতার এক প্রাচীন উপকরণ, পোশাক থেকে শুরু করে আসবাবপত্র, চামড়ার ব্যবহার আজও সমানভাবে জনপ্রিয়। আধুনিক ঘর সাজ্জায় চামড়ার তৈরি সোফা, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র একটি আলাদা মর্যাদা ও সৌন্দর্য যোগ করে। চামড়ার তৈরি আসবাবপত্র অত্যন্ত আরামদায়ক এবং টেকসই, এগুলো সহজে পরিষ্কার করা যায় এবং দীর্ঘদিন ব্যবহারও সম্ভব। যারা পশু কোরবানি নিয়ে আপত্তি করে তারাই কিন্তু আবার পশুর চামড়া দিয়ে তৈরি আসবাবপত্র স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে, একদিকে না করছে আর একদিকে সে নিজেই এগুলোকে ব্যবহার করছে। এতক্ষণ আমরা যুক্তি আর তথ্য দিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুনিয়াবি বেনিফিটগুলো জানা না থাকলেও কোরবানি করা জরুরি, কারণ এটা আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হুকুম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য থাকে তারপরও সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। আর কোরবানির ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের নিয়তে কোরবানি করে সেই কোরবানি তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। দর্শক শ্রোতা, কারো কথায় কান না দিয়ে খুশি মনে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করুন, দুনিয়া ও আখেরাত উভয় জগতের বরকত হাসিল করুন। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে কবুল করুন। যদি যুক্তিতর্ক এই বিষয়গুলো আপনারা মাথায় নেন যে কে কী বলল, জায়েজ বা না জায়েজ, ভালো তো মন্দ, আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সরাসরি হুকুম, আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছে, অর্থ আছে, তাকে কোরবানি করতে হবে, তবে আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে, এখানে যেই সকল লোকেরা এমন যুক্তিতর্ক করে যে পরিবেশ বা আপনার অর্থনৈতিক অথবা এগুলো জুলুম করা হচ্ছে, তো এদিকে কান না দিয়ে অনেকগুলো যুক্তিতর্ক, অনেকগুলো যুক্তি আমরাও তুলে ধরলাম বা আপনিও শুনলেন, তো আল্লাহ তাবারক তাআলার দয়ায় পশু জন্ম থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এটার মধ্যে লাভই লাভ এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের মধ্যে জড়িত রয়েছে। আপনি আমি চাইলেই কিন্তু মানুষের একটা কর্মসংস্থা তৈরি করে দিতে পারছি না, আপনি আমি চাইলেই পাঁচজন মানুষকে চাকরি দিতে পারছি না, কিন্তু এমন একটা সিস্টেম এখানে দেখেন, কোরবানির পশু যারা লালন পালন করে সে পশুটি পালন করছে, লালিত পালিত করছে, উপযুক্ত বয়স হওয়ার পরে সেটা বিক্রি করছে, বিক্রি করে সে টাকা নিয়ে আসছে, টাকা নিয়ে আসার পরে তার ঘরে একটা সোফার দরকার পড়ছে, আবার সে বাজারে গেছে, যেই পশু সে বিক্রি করছে সেই বিক্রেতা আবার বাজারে গেল, বাজারে গিয়ে দোকান থেকে একটা সুন্দর চকচকে কালার ডিজাইন একটি সোফা কিনে নিয়ে আসলো, তার ঘরে সোফা চলে আসছে, সুন্দর ডিজাইনের একটা সোফা চলে আসছে। এখন কথা কি হলো এখানে, আপনি খুঁজে কি পেলেন, আমার পশু আমি বিক্রি করলাম, টাকা ইনকাম করলাম, আবার বাজারে গিয়ে আমি সেই টাকা দিয়ে একটা সোফা কিনে নিয়ে আসলাম। এখানে কয়েকজন মানুষের রিজিক, আমি যে কর্মচারীগুলো রাখলাম গরুগুলো দেখাশোনা করার জন্য তাদের রিজিক, আমি যে গরুটা বিক্রি করলাম যারা নিয়ে গেল তাদের এখানে ইনকাম আছে, এরপরে ওই গরুটা যেখানে জবাই হয়েছে বা কোরবানি হয়েছে তাদের এখানে লাভ হয়েছে, চামড়াটা বিক্রি করছে এই টাকাটা মসজিদ মাদ্রাসায় চলে গেছে, যিনি চামড়াটা কিনে নিয়েছে সে বাজারজাত করে সেখানে প্রসেসিংয়ের পরে সোফা তৈরি করার একটা ব্যবস্থা করেছেন, ওই সোফা যে তৈরি করছেন তার এখানে ইনকাম হয়েছে, আমি যে কিনে নিয়ে আসলাম এখন ঘরের মানুষ এখানে বসে, এর মাধ্যমেই কোনো লস নেই, একটার পর একটা একটার পর একটা প্রজেক্ট কিন্তু দাঁড় হয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।